শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে বাংলাদেশ থেকে জহুরুল আলমের পাঠানো রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় শুধু আওয়ামী লীগের নয়, এ বিজয় এদেশের আপামর জনগণের এবং স্বাধীনতার পক্ষের শক্তির।
পরমাশিস ঘোষ রায় রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পরাস্ত করাই তাদের এখন একমাত্র লক্ষ্য।
আর ঢাকা থেকে একটি বিশেষ রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের নাম উঠেছে।
তবে যেমনটি কিনা রোজ হয়ে থাকে, সেভাবেই প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ, এবং বিশ্ব সংবাদের সঙ্গে রয়েছেন আনিস আহমেদ।
মেক্সিকোর মধ্যাঞ্চলে শুক্রবার জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণে 66 জনের প্রাণহানি ঘটেছে। দেশটির হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ এই তথ্য জানিয়েছেন। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে আজ ফায়াদ আরও বলেন, ওই ঘটনায় আরও অন্তত 76 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ গোড়াতে বলেছিল 20 জন নিহত এবং অন্তত আরও 60 জন এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন। কর্মকর্তারা বলছেন, হিদালগো রাজ্যে তেল চোররা অবৈধভাবে ওই পাইপলাইন থেকে তেল নেওয়ার চেষ্টার সময় সেখানে ছিদ্রের কারণে এই বিস্ফোরণটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল পাইপ থেকে বেরিয়ে পড়ছে এবং লোকজন ওই বিস্ফোরণ ঘটার আগেই বালতিতে আবর্জনা ফেলার পাত্রে এবং অন্যান্য পাত্রে তেল সংগ্রহ করছে। হিদালগোর গভর্নর ফায়াদ বলেন, আমি গোটা জনগণকে বলছি, জ্বালানি তেল চুরির বিষয়ে চুপ করে থাকবেন না। এটা যেমন অবৈধ, তেমনি আপনার জীবন এবং পরিবারের সবাইকে ঝুঁকির সম্মুখীন করছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডর সরকারের সকলের প্রতি এই বলে আহ্বান জানান যে তারা যেন ওই বিস্ফোরণের স্থানে জনগণকে সহযোগিতা করে। তিনি তেল চুরির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। সরকার বলছে যে তেল চুরির জন্য বছরে $300 কোটি ক্ষতি হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের একদিন পর যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাম বলেছেন যে তিনি আশা করেন যে ইসলামিক স্টেটকে সম্পূর্ণভাবে পর্যদস্ত না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবেন না। আজ আঙ্কারায় গ্রাম বলেন, আইসিসকে ধ্বংস করার লক্ষ্য এখনও অর্জিত হয়নি। যুক্তরাষ্ট্রের এই বিধায়ক বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার বিশৃঙ্খলার সৃষ্টি করবে এবং ইরাককে রাখা হবে জীবন রক্ষাকারী ওষুধের মধ্যেই। গতকাল আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান এবং মিস্টার গ্রামের মধ্যকার এই বৈঠকটি ছিল সিরিয়াকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক উত্তেজনা হ্রাস করা। তুর্কি সৈন্যরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সীমান্তে সমবেত হয়েছে এবং তারা YPG কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে আক্রমণ অভিযান চালানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। YPG হচ্ছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র। তবে আঙ্কারা সরকার মনে করে YPG সন্ত্রাসীরা তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত। সিরিয়া বিষয়ে ভিন্নমতের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন যখন তুরস্ক সফর করেন, তখন এরদোয়ান তাকে কোনো গুরুত্বই দেননি। গ্রাম অবশ্য কেবল এরদোয়ানই নন, তুরস্কের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এবং সেখানকার গোয়েন্দা প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন। তাঁর সফরের আগে তিনি তুরস্কের প্রধান উদ্বেগগুলো সম্পর্কে তার মন্তব্য প্রকাশ করে আঙ্কারা সরকারের মনোযোগ আকর্ষণ করেন। শুক্রবারের এই বৈঠক ছিল আমেরিকান এই সেনেটর সঙ্গে গত 6 মাসে দ্বিতীয় দফার বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় শুধু আওয়ামী লীগের নয়, এ বিজয় দেশের আপামর জনগণের এবং স্বাধীনতার পক্ষের শক্তির। ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবে।
আমি এটা দার্থবীন ভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে, প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে। প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে।
তিনি বলেন, তার সরকার নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে এবং দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। জনগণ আওয়ামী লীগের পক্ষে যে রায় প্রদান করেছে তার উল্লেখ করে শেখ হাসিনা বলেন যে কঠিন দায়িত্ব ভোটাররা সরকারকে দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করতে হবে। তিনি দেশ গড়ার কাজে সকল শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, তার সরকার সন্ত্রাস দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে ঐক্যবদ্ধ ভারত গড়ার যে ডাক তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন গোটা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে, আজকের সেই মঞ্চ থেকেই একথা স্পষ্ট হল, প্রধানমন্ত্রী নিয়ে এখনই ভাবতে নারাজ দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসের সমাবেশে গোটা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পরাস্ত করায় তাদের যে লক্ষ্য সে কথাই উঠে এলো। এদিন সর্বপ্রথম সমাবেশে মুখ খোলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ব্রিগেডের মঞ্চে ভাষণ দিতে গিয়ে তার বক্তব্য প্রধানমন্ত্রী কে হবেন তা পরে ঠিক করা যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, 2019 ভোট প্রধানমন্ত্রী পাওয়ার জন্য নয়, নরেন্দ্র মোদী অমিত শাহকে তাড়ানোর জন্য এই নির্বাচন। এই মন্তব্যে সহমত পোষণ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। অপরদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া স্থির করে দিলেন লড়াইয়ের মূল মন্ত্র। তার কথায়, আমি নিজে যৌথ সরকারে কাজ করেছি, এবারও আমাদের লক্ষ্য একটি স্থায়ী সরকার গঠন। তৃণমূল কংগ্রেসের আজকের এই ব্রিগেড সমাবেশে আঞ্চলিক নেতাদের বক্তব্যে একাধিকবার সেই বার্তায় উঠে এলো দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আজ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো আংশিক বন্ধ থাকা এবং সীমান্তে সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেবেন। ট্রাম্প বলেন যে হোয়াইট হাউস থেকেই ঘোষণা দেওয়া হবে এবং তাতে আমাদের দক্ষিণাঞ্চলের সীমান্তে মানবিক সংকটের উপর আলোকপাত করা হবে। যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্ত বরাবর একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যকার অচলাবস্থার কারণে গত 29 ধরে এখানকার ফেডারেল সরকারের কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে। ট্রাম্প করদাতাদের অর্থে ওই দেয়াল নির্মাণের জন্য $500 কোটি বেশি বরাদ্দ চাইছেন, তবে ডেমোক্রেটরা দেয়াল নির্মাণের জন্য নয়, সীমান্ত সুরক্ষার জন্য $100 কোটি বেশি দিতে চাইছে। এই দেয়াল নির্মাণকে কেন্দ্র করে বিবাদ এবং সরকারের দপ্তর আংশিক বন্ধের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আফগানিস্তান সফরকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে নতুন করে দ্বিমতের সূচনা হয়েছে। আফগানিস্তানে পেলোসির সফরের জন্য ট্রাম্প সামরিক বিমান দিতে অস্বীকৃতি জানালে তিনি যে বাণিজ্যিক বিমানে সেখানে যাচ্ছেন সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় পেলোসি গতকাল হোয়াইট হাউসকে দোষারোপ করেছেন। তিনি বলেন, তাঁর কথায়, প্রেসিডেন্টের পক্ষে এটা দায়িত্বহীনতার পরিচয় যে তিনি তাঁর এই স্পর্শকাতর সফরের পরিকল্পনার বিস্তারিত জানিয়ে ফেলেছেন। পররাষ্ট্র দপ্তর বলছে যে এর ফলে সেখানে তাঁর নিরাপত্তা হুমকির অনেক বেড়ে গেছে। হোয়াইট হাউস অবশ্য পেলোসি সফরের ব্যাপারে বিস্তারিত কিছু ফাঁস করার কথাটি অস্বীকার করেছে। ট্রাম্প, পেলোসি এবং কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যদের আফগানিস্তান ও ব্রাসেলসে তাঁদের নির্ধারিত সফরের জন্য সামরিক বিমান ব্যবহার করার অনুমতি দেননি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সরকারি দপ্তর আংশিক বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে তিক্ততম রাজনৈতিক লড়াইয়ের এটি ছিল সর্বসাম্প্রতিক ঘটনা। বোগোটার কাছে একটি পুলিশ একাডেমিতে মারাত্মক এক আত্মঘাতী ট্রাক বোমা আক্রমণের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হাভানায় পলাতক সেখানকার ইএলএন বিদ্রোহী গোষ্ঠীর 10 কমান্ডারকে গ্রেপ্তার করার জন্য কিউবার প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার রাতে আইভাস ডুক বলেন যে তিনি কিউবার প্রতি এই আহ্বান জানাচ্ছেন যে তাঁরা যেন সেই সব বিদ্রোহীকে আটক করে যারা তাদের দেশের ভেতরে রয়েছে এবং তাদেরকে কলম্বিয়ার পুলিশের কাছে হস্তান্তরিত করে। তিনি বলেন যে বৃহস্পতিবারের ওই হামলার নৃশংসতাকে কোনো ধরনের নীতি যৌক্তিকতা দিতে পারে না। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে ডুক বলেন, এটা এখন পরিষ্কার যে ইএলএনের শান্তি প্রতিষ্ঠার কোনো সত্যিকারের ইচ্ছে নেই। ওদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগুয়েস এক বিবৃতিতে বলেছেন যে সরকার এবং ইএলএন মধ্যে স্বাক্ষরিত প্রোটোকলস অফ ডায়ালগ অ্যান্ড পিসের প্রতি শ্রদ্ধা রেখেই কিউবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কলম্বিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা সৃষ্টির পর ইএলএনের কমান্ডাররা কিউবাতেই রয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি আদালত এই খবরের সত্যতা স্বীকার করেছে যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কর্মরত একজন ইরানি আমেরিকান উপস্থাপককে যুক্তরাষ্ট্রের আপাত দৃষ্টিতে বিশ্বাসযোগ্য সাক্ষী হিসেবে কারাবন্দী করা হয়েছে, তবে তার বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়নি। আদালতের কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন ওয়াশিংটনের গ্র্যান্ড জুরিতে সাক্ষ্য দেবার পর শিগগিরই মারজিয়া হাশেমিকে মুক্তি দেওয়া হবে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আর এখন বিশ্ব সংবাদ ছাড়া আমাদের মূল অনুষ্ঠানের অন্যান্য প্রসঙ্গ। বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের নাম উঠেছে। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের এক প্রতিবেদনে ধনীর সংখ্যা বৃদ্ধির হারে বাংলাদেশের স্থান এই মুহূর্তে তৃতীয়, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের নাম উঠেছে। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের এক প্রতিবেদনে ধনীদের সংখ্যা বৃদ্ধির হারে বাংলাদেশের স্থান এই মুহূর্তে তৃতীয়। কিছুদিন আগে প্রকাশিত এই প্রতিষ্ঠানের পৃথক আর একটি গবেষণা প্রতিবেদনে অতি ধনী ব্যক্তির হারে বাংলাদেশ শীর্ষে ছিল। হাই নেটওয়ার্থ হ্যান্ডবুক 2019 নামে এবারের প্রতিবেদনে বলা হয়, 2018 থেকে 2023 সাল সময়ে দেশের সমন্বিত বার্ষিক জাতীয় প্রবৃদ্ধি বাড়বে শতকরা 11.4%। ধনী মানুষের সংখ্যার দিক থেকে আর মাত্র 4টি দেশ তাদের জাতীয় প্রবৃদ্ধি 2 অঙ্কে পৌঁছাবে। এর শীর্ষে রয়েছে নাইজেরিয়া, সেখানে এই হার শতকরা 16.3%। তারপরেই রয়েছে মিশর, সেখানে এই হার শতকরা 12.5%। এরপরে বাংলাদেশ, এখানে এই হার শতকরা 11.4%। এরপরে রয়েছে ভিয়েতনাম 10.1%, পোল্যান্ড 10%, চীন 9.8%, কেনিয়া 9.8%, ভারত 9.7%, ফিলিপাইন 9.4%, ইউক্রেন 9.2%। ওই রিপোর্টে বলা হয় এর অর্থ হল আগামী 5 বছরে উচ্চমাত্রার নেট সম্পদের মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। HNW হিসেবে যাদের এইসব ব্যক্তিকে ওয়েলথ এক্সের সংজ্ঞায়িত করেছে, যাদের নেট সম্পদের পরিমাণ 10 লাখ থেকে $3 কোটি, আর যাদের $3 কোটি বেশি অর্থ রয়েছে তাদেরকে আলট্রা হাই নেট ওয়ার্থ বা UNHNW হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এখানে উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে একই রকম একটি রিপোর্ট প্রকাশ করে ওয়েলথ এক্স, তাতে বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি যেখানে অধিক হারে ধনী এমন দেশের মধ্যে শীর্ষে রাখা হয়। বলা হয় 2012 থেকে 2017 সময়ে এখানে UHNW জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির হার শতকরা 17.3%। ওদিকে 2018 সালে বিশ্বে HNW জনসংখ্যা শতকরা 1.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.24 কোটি, তাদের সমন্বিত সম্পদ শতকরা 1.8% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 61.3 ট্রিলিয়ন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বজুড়ে নারী নির্যাতন বন্ধ, নারীদের যে কোনো ধরনের হয়রানি বন্ধ, নারীর সমান অধিকার নিশ্চিত করা সহ বিশ্বব্যাপী নারীদের নানান ধরনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডিসির ফ্রিডম প্লাজায় এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে উইমেন্স মার্চ, নারী মিছিল। সেখানে উপস্থিত রয়েছেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সঞ্জানা ফিরোজ। সঞ্জানা, কি অবস্থা?
জি ধন্যবাদ। এই মুহূর্তে আমি পেনসিলভেনিয়া অ্যাভিনিউর ফ্রিডম প্লাজার সামনে রয়েছি। ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমি আমার যতদূর চোখ যাচ্ছে নারীদের সংখ্যা এত বেশি, নারীদের অংশগ্রহণ এত স্বতঃস্ফূর্তভাবে, এবং আজকের এই ইভেন্টটি কিন্তু তৃতীয়। 2017 সালে নারীদের এই মার্চটি প্রথম হয় এবং এরপর থেকে প্রতি বছরই তারা পালন করে আসছে এই দিনে। এবং তাদের একটি দাবি, একটি নয়, নানা ধরনের দাবি রয়েছে। তবে নারীদের যে আদায় সম অধিকারের যে দাবিটি, সেই দাবি কিন্তু তারা অনেক বেশি খুব জোর দিচ্ছেন। এবং আরো যেটি জোর দিচ্ছেন যে নারীদের আর ঘরে বসিয়ে রাখার সময় আর নেই, আর তারা বলছেন যে এই মধ্যবর্তী মধ্যমেয়াদী নির্বাচনে নারীরা জয়লাভ করে দেখিয়ে দিয়েছেন যে নারীরা যখন একসঙ্গে একত্রিত হন কোন যে কোনো বিষয়ের বিরুদ্ধে নারীরা কিন্তু এগিয়ে যেতে পারেন। এবং আজকের এই মুহূর্তের এই ইভেন্টে যা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকের হাতে একটি কথা যে নারীদের সম অধিকার, নারীদের আদায়, নারীদের দাবি আদায় করতে হবে। এবং আরো যেটি রয়েছে, যেটি খুব অবাক হলাম দেখে, যে নারীদের পাশাপাশি কিন্তু পুরুষরাও রয়েছেন এবং পুরুষরা চান যে নারীরা এগিয়ে যাক, আর সেই কারণেই বোধ হয় নারীরা আরো বেশি স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই দিনটি পালন করছেন। আমার সঙ্গে কথা হয়েছে কিছু নারীদের, আমি তাদের বক্তব্য একটু শোনাতে চাই।
অবশ্যই, জি, আমরা অপেক্ষা করছি সঞ্জনা ফিরোজ কিছু নারীর মন্তব্য আপনাদেরকে শোনাবেন, তার প্রস্তুতি নিচ্ছেন, একটু সময় নিচ্ছেন তিনি। সঞ্জনা, দেরি হবে?
জি, খুব সম্ভবত আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে উনি কথা বলে যাচ্ছেন, আসলে চারিপাশে এত বেশি আওয়াজ।
হ্যাঁ, আমরা বুঝতে পাচ্ছি, কারণ নারী একটা উইমেন্স মার্চ।
তবে এই মুহূর্তে উনি যেটি বলছেন যে তিনি একজন স্কুল শিক্ষক এবং তিনি এই আজকের এই ইভেন্টে এসেছেন কারণ তিনি মনে করেন যে নারীদের পক্ষে দাঁড়ানো, নারীদের সঙ্গে যদি তিনি এতদূর থেকে এসে যদি না এই ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে সবকিছু বৃথা রয়ে যাবে। এবং আরো এসছেন কানাডা থেকে একজন নারী, তিনিও বলছিলেন তার কথা। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কানাডাতে অংশগ্রহণ না করে আপনি কেন যুক্তরাষ্ট্রে আসলেন। তিনি বললেন যে আমার কাছে মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রে কেন এই আজকের এই দিনটিকে আরো অনেক বেশি বড় করে পালন করা হয়, এবং সেই ক্ষেত্রে আমি এই যুক্তরাষ্ট্র কানাডায় না হয়ে না থেকে আমি এখানে এসেছি সবার সঙ্গে একসঙ্গে এই দিনটাকে পালন করার জন্য। এবং অবশ্যই এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি উনি সম্মানবোধ জানিয়েই তিনি তার বক্তব্য দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বক্তব্য দিয়ে থাকেন নারীদের ক্ষেত্রে সেটি তার কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেই কথাও তিনি জানালেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল এখনকার পরিস্থিতি।
আচ্ছা সঞ্জনা, শেষ করার আগে আমরা একটু জানতে চাইবো যে আমরা জানি যে প্রথম যে উইমেন্স মার্চ হয়েছিল, নারী মিছিল, নারী শোভাযাত্রা, সেই দিন নারীদের পোশাক হিসেবে ধার্য করা হয়েছিল পিঙ্ক পোশাক, গোলাপি রঙের। এবারের কি রং?
এবারও আমি ওই গোলাপি দেখতে পাচ্ছি, তবে শীতের কারণে সবাই নানান ধরনের ওই পোশাক এখনো ওরকম করে পড়তে পারছেন না, আর তবে সবাই গোলাপি রঙের টুপি মাথায় দিয়েছেন। আর আরো রয়েছে, শুধু যে গোলাপি পরেছেন তা নয়, লালও পরেছেন অনেকে, তবে গোলাপিটাই বলতে চাইছেন যে এই হচ্ছে নারীদের রং, নারীদের প্রতীক।
হ্যাঁ, এমনিতেই বিশ্বব্যাপী সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে পিঙ্ক রংটা, গোলাপি রংটা মেয়েদের এবং নীল রংটা ছেলেদের, এটাই একটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত। তো সঞ্জনা, আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কিরকম সংখ্যায় নারী সমাগম হয়েছে এই মিছিলে?
আমি কিছুক্ষণ আগে আমাদের ফেসবুক পেজে কিছুটা চিত্র ধারণ করে দেখিয়েছি আমাদের দর্শকদের, আর শ্রোতারাও হয়তো যখন লগ ইন করবেন দেখতে পাবেন। তবে আমার কাছে চোখের আন্দাজে যেটি মনে হচ্ছে, এখানে আজকে প্রায় হাজার, আমি মানে কয়েক হাজার মানুষের এখানে সমাগম রয়েছে।
জি, এবং নারী পুরুষ নির্বিশেষে,
নারী পুরুষ নির্বিশেষে, এমন কি ছোট বাচ্চা নিয়েও অনেকে চলে এসেছেন।
জি, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খুব প্রতিকূল আবহাওয়া চলছে, গত সপ্তাহে বেশ বরফপাত হয়েছে, এই সপ্তাহান্তে আবার বরফপাতের আশঙ্কা করা হচ্ছে, আজকে তাপমাত্রা অনেক নিচে নেমে যাচ্ছে, এবং এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও এই যে নারী সমাগম হলো এই মিছিলে, এবং সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জনা ফিরোজ উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ, সংবাদ সংগ্রহ করছেন এবং আমাদের শ্রোতা দর্শকদেরকে তা পৌঁছে দিচ্ছেন। তো এই জন্যে আমরা গোটা নারী সমাজের প্রতি আমাদের অভিবাদন রইল, সঞ্জনা ফিরোজ, সঞ্জনা ফিরোজের প্রতিও আমাদের অভিবাদন। সঞ্জনা ফিরোজ, অনেক অনেক ধন্যবাদ, পরে আবার কথা হবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ।
জি, নিশ্চয়ই। জি,
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে ওয়াশিংটন ডিসি রাজধানীতে যেমন নারী অধিকার নিয়ে উইমেন্স মার্চ হচ্ছে, নারী শোভাযাত্রা, নারী মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যেও বেশ কদিন যাবতই চলছে স্কুল শিক্ষকদের কর্মবিরতি। এবং এ নিয়ে সেখান থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীব।
We are the tomorrow. We're sparking a movement nationwide. Be proud. Be proud. UTLA will be different tomorrow. The city of Los Angeles will be different tomorrow. The country will be different tomorrow.
লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে এভাবেই হাজার হাজার স্কুল শিক্ষক বিক্ষোভ করছিলেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট লস অ্যাঞ্জেলেসে প্রায় 7 লাখ ছাত্রছাত্রী লেখাপড়া করে। প্রায় 1,000 স্কুলের 30,000-এর বেশি শিক্ষক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। গত 30 বছরের মধ্যে এই প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসে শিক্ষকরা ধর্মঘট করছেন। শিক্ষকদের ইউনিয়ন ইউনাইটেড টিচার্স অব লস অ্যাঞ্জেলেসের সভাপতি অ্যালেক্স কাপুটো পার্লের কণ্ঠে ছিল হতাশা আর ক্ষোভ।
So here we are on a rainy day in the richest country in the world, in the richest state in the country, in a state as blue as it can be, and in a city rife with millionaires, where teachers have to go on strike to get the basics for our students.
মূলত শিক্ষকদের বেতন বৃদ্ধি আর ক্লাসের আকার ছোট করার দাবিতে এই ধর্মঘট। বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিক্ষক খাইরুল ইসলাম বলছিলেন, ক্লাসে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে।
ক্লাসে অনেক প্রিন্সিপালে ঢুকাইয়া দেয় 40 জন, 45 জন, ওরা চাইতেছে 30 হাজার তার নিচে থাকতো আর কিছু।
এখন বিভিন্ন ক্লাসে 40-50 জন ছাত্র থাকে, কিন্তু আপনারা দাবি করছেন যে 30 জনের বেশি কোনো ক্লাসে যেন ছাত্র না থাকে।
ডিপার্টমেন্ট ক্লাসে যেমন ম্যাথ ক্লাস ইউ হ্যাভ ইউ কুড হ্যাভ 40 স্টুডেন্ট, মিউজিক ক্লাস ইউ কুড হ্যাভ 50 স্টুডেন্ট, PE class you could have 60 students. It does not matter. They don't have any kind of fixed things. So any time they put more students, they put more students. So the union want to be a class size, smaller class size, fixed class size.
ক্লাসের আকার নিয়ে আরো কয়েকজন শিক্ষক তাদের অসন্তুষ্টির কথা জানালেন।
I came to LA Unified in the late 90s when there was class size reduction and classes were 1 to 20. And now my classes are double. It's hard to breathe in a class that size, let alone teach.
I'm working in classes, a composition class with 46 kids in it, an American literature class with 45 kids in it. My colleagues at elementary schools, can you imagine 39 fourth graders? That it's not acceptable.
Having that many kids in a class where we can't physically move around, the kids are sitting on top of each other, it's more of a distraction and the kids aren't learning.
খাইরুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, শিক্ষকদের বেতন কত শতাংশ বাড়ানো হলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন। আর আপনারা যে 6.5% বেতন বৃদ্ধির কথা বলছেন, স্কুল ডিস্ট্রিক্ট কি এর কোনটাই মানছে না?
মানছে না। Maybe end up with 5%, 5.5%.
6.5% এর জায়গায় যদি 5% পে ইনক্রিজ করা হয়, তাহলে কি শিক্ষকরা দাবি মেনে নেবে? না, শিক্ষকরা প্রত্যাহার করবে? এই যে আপনারা যে গত 5 দিন ধরে শিক্ষকরা যাচ্ছে না ক্লাসে, এর ফলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না?
অবশ্যই হচ্ছে, ওরা ক্লাস মিস করছে, কিন্তু ওটা তো অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। অনেক ক্ষতি
হয়েছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের তরফ থেকে আজকে বলা হয়েছে যে গত কয়েকদিনের যে ধর্মঘট হয়েছে, সেই ধর্মঘটের ফলে ইতিমধ্যে স্কুল ডিস্ট্রিক্টের $97 মিলিয়ন ক্ষতি হয়েছে। তারা বলছে এর কারণটা হচ্ছে যে স্টেট অফ ক্যালিফোর্নিয়া আপনার স্কুল ডিস্ট্রিক্টে যে অর্থ বরাদ্দ দেয়, সেটা বরাদ্দটা আসে আসলে প্রতিদিন কতজন স্টুডেন্ট পার স্টুডেন্ট কতজন স্টুডেন্ট আপনার স্কুলে আসছে তার উপর, এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টই এখন স্কুলে আসছে না, এর ফলে
650,000 স্টুডেন্ট আছে, মাত্র 80,000 স্টুডেন্ট প্রেজেন্ট।
লস অ্যাঞ্জেলেস শহরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। সালমা আলম তাঁদেরই একজন। তার দুই সন্তান এখানকার স্কুলে যায়। তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি কি তার বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন?
না, আমার বাচ্চা যাচ্ছে না।
স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো চাপ পেয়েছেন যে স্কুলে বাচ্চাদের পাঠানোর জন্য?
চাপ না, ওরা ফোন দিচ্ছে সবাইকে, বাসে মেসেজ যাচ্ছে যে বাচ্চাদের স্কুলে পাঠান, আপনারা সেফ থাকবে, ওরা ওদের খাবারটা ঠিক থাকবে, যারা আপনার স্কুল করছে তাদেরও ঠিক মতো টেক কেয়ার করবে, এইসব বলছে আর কি। কিন্তু ওরকম থ্রেট দিচ্ছে না, জাস্ট পাঠাতে বলছে বাচ্চাদেরকে। বাচ্চারা তো শুধু গল্পই করবে, এই জন্য আমি দিচ্ছি না বাচ্চাদের।
আপনার স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষকরা ধর্মঘটে থাকলেও যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন এবং যারা খণ্ডকালীন শিক্ষক রয়েছেন বা সাবস্টিটিউট টিচার রয়েছেন, তারা নাকি স্কুলে আসছে এবং তাদেরকে বলা হচ্ছে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের স্কুলে পাঠায়। তাদের কথাতে আপনি আশ্বস্ত হতে পারছেন না?
আমার বাচ্চাকে আমি দুই দিন দিয়েছিলাম, আমি আমি তো শুনেছি ওদের কাছে, কিন্তু ওরা যেটা বলতো সেটা ঠিক না। আমার যেভাবে টেক কেয়ার কথা বলতো সেটা ওরা করতেছে না, বাচ্চারা একাই থাকতেছে হল রুমে বা গল্প করার ফোন তো টাইম পাচ্ছে, কেউ ফোন দেখছে, কেউ মুভি দেখছে, কিন্তু ওরা
স্কুলে
গেলে একটা পারফেক্ট টাইম থাকে, বাসায় চলে আসে নিয়ে আসি, ওই ওই টাইমটা ওরা পায় না ওভাবে, বাট সারাদিন একটা বাচ্চা কি করবে বাসায়।
ওরা যে স্কুলে যাচ্ছে না ধর্মঘটের কারণে, স্টুডেন্ট আপনার বাচ্চারা কিভাবে দেখছে এটা?
লেখাপড়া করতে যাচ্ছে বাচ্চারা, কিন্তু ওটা ওদের আসতেছে না, হোমওয়ার্ক নাই, বোরিং, ও বোরিং হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অস্টিন বুয়েটনার জানালেন, যত শীঘ্রই সম্ভব ধর্মঘট প্রত্যাহারের জন্য তারা শিক্ষকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
We remain committed to resolve the contract negotiations as soon as possible. We are in discussions with the governor, with the mayor, with the state superintendent of public education, because it is our desire to have all of our educators well supported back in schools serving the needs of our students.
অভিভাবক সালমা আলম মনে করেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষের উচিত শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেয়া।
100% এটা অবশ্যই ওদের করা উচিত, কারণ বাচ্চারা তো এখানে কোনো ভূমিকা নেই, তাই না? ওরা স্টুডেন্ট, ওরা স্কুলে যাবে, লেখাপড়া করবে, ওদের প্রবলেমগুলো যত দ্রুত সম্ভব ওদের এগুলো সলভ করা উচিত। আমার মতে ওদের এই স্টাইলটা মানে যেভাবে ওরা বলতেছে মেনে নেওয়া উচিত, আমাদের গভর্নমেন্টের কি চাচ্ছে ওরা, তা না হলে বাচ্চারা কতদিন এরকম ঘরে বসে থাকবে? লস হচ্ছে কিনা এটা আমি, কতটা লস হচ্ছে আমি জানি না, বাট বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি, কারণ বাচ্চাদের পরীক্ষা আসবে, বাচ্চারা পিছনে পড়ে যাচ্ছে, এটা তো দেখতে হবে। আমার ছেলে 12th গ্রেডে পড়ে, নেক্সট ইয়ার এই ইয়ার ফাইনাল, তাহলে ওর তো কোনো হোমওয়ার্ক থাকতো না, স্কুলে যাচ্ছে না, কিভাবে হবে এটা বলেন।
তবে এই ধর্মঘট খুব শীঘ্রই প্রত্যাহার হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবু নাসের রাজীব, ভয়েস অব আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
অনুষ্ঠানের এই পর্বে ব্রাজিলের রাজনীতি, সেখানে নববর্ষ উদযাপন এবং ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের অভিষেক, এ সব কিছু মিলিয়ে ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের প্রতিবেদনের বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন ইজাজ বিন হুসেন।
ব্রাজিলিয়ায় কংগ্রেস ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের জনগণ রিও ডি জেনেরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকতে হর্ষধ্বনি ও আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। পর্তুগিজ ভাষায় ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন,
I promise to maintain, defend and carry out the constitution, respect the laws.
তিনি বলেন, আমাদের সংবিধান সুরক্ষা সুসংহত করতে, আইনের প্রতি শ্রদ্ধা জানাতে, ব্রাজিলের জনগণের মানোন্নয়ন, ব্রাজিলের ঐক্য সংহতি এবং স্বাধীনতা রক্ষা ও উন্নয়নে আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি। স্বাগতিক ভাষণে প্রেসিডেন্ট বোলসোনারো দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ব্রাজিলের জনগণ যতদিন না তাদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে পৌঁছাচ্ছেন অক্লান্ত এবং নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশ্লেষকরা জানান, তাকে সমূহ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ব্রাজিলের অর্থনীতি বহুদিন ধরেই নিম্নমুখী এবং দেশটিতে দুর্নীতি এবং সহিংস অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ জন সিটিলাইডিস বলেন,
Well, he's certainly going to give it his best shot and we're talking about very strong new economic policies towards deregulation.
নিঃসন্দেহে তিনি সর্বাত্মক প্রয়াস চালাবেন বিনিয়ন্ত্রণ ব্যক্তিগত মালিকানা এবং দেশটিকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে নতুন নতুন সব কড়া অর্থনৈতিক নীতি আরোপিত হবে। অর্থনীতি বিশেষজ্ঞ জন সিটিলাইডিসের মতে, বোলসোনারোর সাফল্য নির্ভর করবে ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এবং যা হবে তার চরম এক পরীক্ষা। রুশ ফেডারেশন ব্রাজিল ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স দেশসমূহের মধ্যে অন্যতম প্রধান শক্তিধর দেশ হিসেবে ব্রাজিলের জনগণের দশ বছরের আশা পূরণ হয়নি, বস্তুত সে আশা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তবে দেশটিতে উদ্বেগ বেড়েছে যে ডানপন্থী রাজনৈতিক প্রাক্তন সামরিক বাহিনীর ক্যাপ্টেন এবং ব্রাজিলের বিগত সামরিক স্বৈরাচারের সমর্থক হয়তোবা স্বাধীনতার বিরোধিতা করবেন। প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, আমরা জনগণকে একতার বন্ধনে আবদ্ধ করব, পরিবার বিভিন্ন ধর্মের এবং ইহুদি খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, আমাদের মূল্যবোধ রক্ষা করে লিঙ্গভিত্তিক মতাদর্শের বিরুদ্ধে লড়ব। ব্রাজিল আবারও মতাদর্শের শৃঙ্খল থেকে বেরিয়ে মুক্ত এক ব্রাজিলে পরিণত হবে। বোলসোনারোর জয়লাভের পর ভোটাররা পরস্পর বিরোধী মনোভাব ব্যক্ত করেছেন, তবে অনেকেই ভালো কিছু একটা আশা করছেন। একজন গ্রাফিক শিল্পী থিয়াগো অ্যালভেস বললেন,
No matter if I voted for him or not, what I hope is that he gives his best and surprises me, not only myself, but all
তিনি বলেন, আমি তার জন্য ভোট দিয়েছি বা দেইনি তাতে কিছু আসে যায় না, আমি আশা করব তিনি তার সর্বাত্মকটুকু দেবেন এবং আমাকেও অভিভূত করবেন, এবং আমার জন্যই শুধু নয়, সমগ্র ব্রাজিলের জনগণের জন্যই তিনি তা করবেন। বোলসোনারো মধ্য ডানপন্থী নেতা মাইকেল টেমেরের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার বুঝে নিয়েছেন। মিস্টার টেমেরকে দুর্নীতির অপরাধে ক্ষমতা ছাড়তে হয়েছে। মিস্টার টেমের ডানপন্থী দেলমা রুসেফের স্থলাভিষিক্ত হন। বাজেট আইন ভঙ্গ করার দায়ে তাকে ইম্পিচ করা হয়েছিল। তার উত্তরসূরি লুলা দে সিলভাকে অর্থ কেলেঙ্কারির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। বোলসোনারোর বিজয়কে প্রধান প্রধান রাজনৈতিক দলের বহু বছরের দুর্নীতির শাস্তিস্বরূপ দেখা হচ্ছে।
শুনবেন এখন মিতালির প্রশ্নোত্তর পর্ব, রোকেয়া হায়দার এবং তাহেরা কিবরিয়ার অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, আজকে আমরা মিতালির আসরের চিঠিপত্র এবং আমাদের শ্রোতাদের সাথে কথা বলার আগে আমি একটু বিশেষ একটা শুভ সংবাদ দিতে চাই। কলকাতায় বইমেলা শুরু হচ্ছে এই মাসের শেষে, এবং কলকাতার বইমেলায় ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের এবং আশেপাশের শ্রোতাদের, তারা যদি আসেন 2 ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় বেলা 1টা থেকে 3টে পর্যন্ত। আমাদের সহকর্মীরা সেখানে থাকবেন এবং ভয়েস অফ আমেরিকার একটি স্টল থাকবে আমেরিকান স্টলে। আর সেখানে যদি তারা সমবেত হন, যেমন অতীতে প্রায় প্রতি বছরই তারা এসেছেন আমাদের শ্রোতা বন্ধুরা, অনেকের সাথে আমার নিজের দেখা হয়েছে, ইজাজ গেছেন, ইজাজ বিন হুসেন তার সাথে দেখা হয়েছে, দীপঙ্কর চক্রবর্তী, অসীম চক্রবর্তী, পরমাশিস ঘোষ রায়, কমল পাল, নাসরিন হুদা বিথি, সবার সাথেই আমাদের শ্রোতাদের আলাপ হয়েছে কলকাতা বইমেলায়। তো এবছরও আমন্ত্রণ জানাচ্ছি কলকাতা বইমেলায়, আপনারা আসুন, যারা পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতই নয়, বাংলাদেশ থেকেও যে শ্রোতারা যেতে পারবেন, কলকাতায় ওই সময় যদি থাকেন তাহলে আপনারা যোগ দিন কলকাতা বইমেলায়। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বেলা 1টা থেকে 3টে পর্যন্ত শ্রোতাদের সঙ্গে আলাপচারিতা, আশা করছি সবাই যোগ দেবেন। তো এটাই ছিল আমার অনুরোধ এবং আমন্ত্রণ।
হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একদম ভুলবেন না, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কলকাতা বইমেলায় আপনারা যোগ দেবেন আশা করি।
তো এবারে আমরা মনে হয় যে ধীরেন বসাক লাইনে আছেন আমাদের একজন শ্রোতা, তার সাথে কথা বলি। ধীরেন বসাক, আপনি কোথা থেকে বলছেন?
আমি ফুলিয়া চরকাতলা নদিয়া জেলা পশ্চিমবঙ্গ থেকে কথা বলছি।
আচ্ছা, তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আপনার বক্তব্য বা অন্য কোনো যদি কথা থাকে বলুন।
আমি তো ভয়েস আমেরিকা বাংলা অনুষ্ঠান 1988 সালে কে শুনছে, মাঝখানে কিছু বছর আমি নিয়মিত শুনতে পারি নাই, এখন আবার শুনছি অনুষ্ঠান। আপনাদের সংবাদ, বিশ্ব সংবাদ ভালো লাগে, সাপ্তাহিক যে অনুষ্ঠানগুলো বিকালে আরো কিছু অনুষ্ঠান আছে, তো অনেক আগে অনেক অনুষ্ঠান এখন হচ্ছে না ফুটবল, এই আপনাদের যেরকম
দেখুন, এই মুহূর্তে এটা তো কর্তৃপক্ষের ব্যাপার, আমরা বেশ কয়েক বছর থেকে আপনাদের মতোই আমরা অনুরোধ করছি যে শর্ট ওয়েভ অথবা FM এ আমরা যদি ব্যবস্থা করা যায় প্রচারের, তো সেটা এখন কর্তৃপক্ষের নজরে আছে, তারাই বিবেচনা করবেন এবং যখন শুরু করবেন অবশ্যই আমাদের জন্য ভালো যে আমাদের শ্রোতারা পছন্দ করবেন, শুনতে পাবেন আরো বেশি শ্রোতা, সেটাই চেষ্টা করব। তো তাহলে এখন তো আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে মিডিয়াম ওয়েভে, তো আবার ওয়েবসাইটে কিন্তু
অনেক, ফেসবুকে আমাদের এখানে আমি তো নিয়মিত শুনছি, যোগাযোগ রাখছি, আমার সাথে ওই সময় কিছু কিছু শ্রোতা ছিল যারা অনুষ্ঠান শুনতো, হ্যাঁ এখন তারা ওই শুনতে পারছে না, এখন মানে তারা বলছে যে শর্ট ওয়েভ প্রচার করলে ভালো হয়, সবার তো অনলাইনে শোনার ব্যবস্থা নেই।
হ্যাঁ তা তো অবশ্যই, সেটা তো আমরা বুঝতেই পারি,
রেডিও বলছে রেডিও তে অনুষ্ঠান শুনে যে আরাম সেটা অনলাইনে সেটা পাচ্ছে না, সেটা তাদের মানে একটা খুব আর কি, যে শর্ট ওয়েভ প্রচার করলে সবাই জিজ্ঞেস করে দিলেন তুমি অনুষ্ঠান শুনো, হ্যাঁ হ্যাঁ আমি শুনি, বলে যে আমাদের তো ওই শোনা রয়েছে সুযোগটা নেই, এটা তারা
না, এটা সত্যি দুঃখজনক, আমরা চেষ্টা করবো কোন রকমে যদি এটা শোধরানো যায়। আর আসলে অনেক আধুনিক ব্যবস্থা তো আসছে সোশ্যাল মিডিয়া, মোবাইল এইসব নিয়ে, সেই জন্য কর্তৃপক্ষ শুধু না, শুধু ভয়েস অফ আমেরিকার না, অন্যান্য অনেক আন্তর্জাতিক বেতার কেন্দ্র আছে যারা সেই পরিবর্তনের দিকেই এগিয়ে গেছেন এবং সেইভাবেই তারা অনুষ্ঠানমালা সাজাচ্ছেন, প্রচার করছেন। তাহেরা,
আপনি তো অনেক দিনের শ্রোতা, সেই 88 সাল থেকে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, তো আপনি কি কোনো পুরনো অনুষ্ঠানের কথা ভাবছেন বা কোনো অনুষ্ঠান শুনতে ইচ্ছুক?
হ্যাঁ, আগের কোনো অনুষ্ঠান আবার প্রচার করা হোক সেই ধরনে আর কি, নতুন করে সেটা কোন অনুষ্ঠান আপনি
মনে পড়ছে? দুইটা অনুষ্ঠান এরকম, ফটো মাস থেকে পর্দা, আপনার হলো আমেরিকান জীবনধারা, এইগুলা
আমরা আমেরিকান জীবনধারার উপরে অনেক নিবন্ধ প্রবন্ধের মতন সেগুলোর উপরে ভিত্তি করে মন্তব্য নিয়ে, গান নিয়ে, সুরের দোলায় আমরা প্রচার করার চেষ্টা করি। আর পটোমাক থেকে পর্দা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল অবশ্যই, সরকার কবিরুদ্দিন এখনো আমাদের সঙ্গে আছেন, দেখি উনাকে বলে দেখবো অবশ্যই, যদি উনি আবার সাপ্তাহিক না হলেও মানে মাসে দুবারও যদি প্রচার করতে পারেন তাহলে অবশ্যই করবেন। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগতো
আর
কিছু বলবেন আপনি? আপনি তো আমাদের কাছে নিয়মিত ইমেল পাঠান, আশা করি অব্যাহত রাখবেন ইমেল পাঠানো এবং সেই সঙ্গে প্রশ্ন, নানা রকম জিজ্ঞাসা এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাবেন।
আমরা আপনার মতো অন্যান্য শ্রোতাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতামত সুপারিশ আমাদের কাছে অবশ্যই পাঠাবেন, কারণ শ্রোতাদের ভালো লাগার জন্যই আমাদের সব পরিবেশনা। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার।
নমস্কার তাহেরা, এবারে আমার মনে হয় যে হাতে তো খুব একটা বেশি সময় নেই, চিঠিপত্র যেগুলো আছে, ইমেইল যেগুলো হাতে আছে, সেগুলো ঝটপট আমরা জবাব দিয়ে শেষ করি।
নিশ্চয়ই। এর পরের চিঠি, একটি ইমেইল লিখেছেন এম জামাল আহমেদ সুবর্ণ, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, কানখরদি, কমলেশ্বর, বোয়ালমারি, ফরিদপুর থেকে লিখেছেন। লিখেছেন, সিলিকন ভ্যালির একজন প্রবাসী বাংলাদেশি গুগলের প্রযুক্তিবিদ শিশির খানের সাক্ষাৎকার আমার বেশ ভালো লেগেছিল। তাছাড়াও প্রবাসে বাংলা গানের চর্চায় যুক্ত এমন ব্যক্তিদের নিয়ে প্রতিবেদনটি অসাধারণ লেগেছে। অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এর পরের চিঠি লিখেছেন নাজিমউদ্দিন, ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম ও ডাক, বালিরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। লিখেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে হালকা শীতের আমেজ মাখানো শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনাদের ভিওএ পরিবারের সকলকে। আমি বহু পুরনো একজন শ্রোতা, এক সময় এস এম নাজিমউদ্দিন নামে প্রচুর চিঠি লিখতাম। আই উড লাইক টু সাবমিট এ রাইট আপ রিগার্ডিং 60th অ্যানিভার্সারি অফ ভিওএ বাংলা। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি সেন্ড মি ক্যালেন্ডার্স ফর আওয়ার ক্লাব মেম্বার্স। থ্যাংক ইউ।
তো তাহেরা, ক্যালেন্ডার কিছু পাঠিয়ে দেওয়া যাক, হাতে তো কিছু আছে, ওই ঠিকানাটা রেখে ওনাকে পাঠিয়ে দিলেই হবে। আপনাকে চিঠি লেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি হঠাৎ করে বাংলা থেকে ইংরেজিতে লিখলেন আবার কিছুটা, যাই হোক ক্যালেন্ডার অবশ্যই পেয়ে যাবেন, আশা করছি শ্রোতাদের হাতে ক্যালেন্ডার পৌঁছে দেবো তাড়াতাড়ি।
হ্যাঁ, আরেকটি জিনিস লিখেছে যে 60th অ্যানিভার্সারির জন্য উনি লেখা
পাঠাতে চান, কিন্তু লেখাটা কোথায় পাঠাবেন? আর আমরা সেটা প্রচার করব, যদি খুব সংক্ষিপ্ত হয় তাহলে মিতালির আসরে আমরা পড়ে শোনাতে পারি অন্য শ্রোতাদের। আর আমার মনে হয় যে বাংলাদেশে একটা সুভেনির প্রকাশ করছে, আপনি যদি সপ্তাহখানেকের মধ্যে পাঠিয়ে দেন লেখাটা, তাহলে আমরা বাংলাদেশে যে শ্রোতা সংঘ এই সুভেনির প্রকাশ করতে যাচ্ছে তাদের কাছে অনুরোধ করব যে আপনার প্রবন্ধটি সেখানে যাতে প্রকাশ করে। ধন্যবাদ
ভাই নাজিমউদ্দিন, আশা করি ইমেল পাঠানো অব্যাহত রাখবেন।
তাহলে আজকে কিন্তু উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই আমাদের কাছে, আপনারা সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
বাংলাদেশের 70 দশকের ব্যান্ড সঙ্গীত দল স্পন্দনের 47 বছর পূর্তি হয়ে গেল এই সম্প্রতি। ওই ব্যান্ডের গীতিকার, সুরকার এবং ভোকালিস্ট নাসির আহমেদ অপুর সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড, 70-এর দশকে যেই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল 72 সালের 17 জানুয়ারি ঢাকায়, সেই ব্যান্ডের সুরকার, গীতিকার এবং ভোকালিস্ট নাসির আহমেদ অপুর সাথে আজকে আমরা কথা বলবো। তার সেই ব্যান্ডের নাম ছিল স্পন্দন শিল্পী গোষ্ঠী। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সেই 1972 সালের 17 জানুয়ারি যেই ব্যান্ডের জন্ম হয়েছিল, তার 47 বছর পূর্তি হয়ে গেল গত 17 জানুয়ারি। নাসির আহমেদ অপু, আপনার স্পন্দন ব্যান্ডে শুরুটা হয়েছিল ঠিক কিভাবে, সংক্ষেপে একটু বলবেন?
জি অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। 1972 সালে আমাদের বাংলাদেশে বিজয়, 16 ডিসেম্বর, এক মাস পরেই মতিঝিলে অফিসার্স কোয়ার্টার হোটেল আল হিলালের অপোজিটে প্রথম বিল্ডিংটা B64 ফ্ল্যাট নম্বর 9, সেখানে আমার মেজো ভাইয়ের মনসুর আহমেদ নিপুর নেতৃত্বে কমলাপুরে ফিরোজ আলম, পরবর্তী পর্যায়গুলোর নাম হয় ফিরোজ শাহ, এবং আমি একসাথে আমরা স্পন্দন শিল্পী গোষ্ঠী আমরা তৈরি করি, প্রতিষ্ঠিত হয়, এবং তৎক্ষণাৎ দ্রুতই বাংলাদেশের সব, ঢাকার সব আনাচে কানাচে পশ্চিম উত্তর দক্ষিণ সব এলাকার পাশ থেকে গ্রাম ছেলে ইয়াং ছেলে পেলেরা সবাই যারা যতটুকুই গান করতে পারতো বা কিছু কেউ কিছু কিছু বাজাতেও পারতো তারা আমাদের বাসায় আসে এবং আমরা একসাথে সঙ্গীত পরিবেশন করার জন্য পদক্ষেপ নেই।
স্পন্দন শিল্পী গোষ্ঠীতে ফিরোজ শাহ, ফেরদৌস ওয়াহিদ, আজম খান এরকম সব সুপরিচিত শিল্পীরা, বিখ্যাত সব শিল্পীরাও গান করেছেন একসময়।
জি, আজম খান স্পন্দন একটু শেষের দিকে, 72 সালের শেষের দিকে আসে এবং ফেরদৌস ওয়াহিদও।
আপনার লেখা এবং সুর করা একটি গান বাংলাদেশে 70-এর দশক থেকে আজ পর্যন্ত এখনো মানুষের মুখে মুখে ফেরে, সে গানটি হচ্ছে এমন একটা মা দে না। এই গানটি ফেরদৌস ওয়াহিদ গেয়েছিলেন এবং অসম্ভব জনপ্রিয় একটি গান। এই গানটি আপনি কবে লিখেছিলেন এবং কি ভেবে লিখেছিলেন?
ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। যতটুকু মনে পড়ে, 74-এর শীতের সময়, 74-এর একেবারে শেষের দিকে অথবা 75-এর প্রথম মাসের দিকে গানটি আমি লিখি এবং সুর করি। গানটি কোনো চেয়ার টেবিলে বসে লেখা না, আমরা প্রাণে খুব পাগল ছিলাম তখন, সারাক্ষণই গান নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। ইস্কাটনে তখন আমাদের অফিস ছিল, নিউ ইস্কাটনে, তো সেখানে আমাদের হঠাৎ করে গিটার বাজাতে বাজাতে বা দলে বলে হঠাৎ করে গানটা অ্যাব্রাপ্টলি সাডেনলি স্পন্টেনিয়াসলি গানটা আবির্ভাব হয় আমার আমার মধ্যে দিয়ে, এবং সাথে সাথে মুখে মুখে লিরিক্সগুলো চলে আসে। তো কি কারণে লিখলাম তখন ইমিডিয়েটলি আমি ধরতে পারি নাই, কিন্তু রচনা হয়ে গেছে আর কি, যেন মনে হলো যেন আমার কাছে আসলো।
মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কত কিছু আর লাগে না। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কত কিছু আর লাগে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দে, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের
এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। এই লাইনগুলি আমরা যারা 70-এর দশকে স্কুলের ছাত্র ছিলাম, আমরা তরুণরা সবার মুখস্থ ছিল।
আমি এটাই বলতে চাই যে স্বাধীনতার আনন্দ নির্মল উদ্দীপনার সমীক্ষায় দেশ এবং জাতিকে সঙ্গে রেখে এখানে রচনা, এতটুকুই বলতে পারি।
তারপর আপনি যখন 80-এর দশকের প্রথম দিকে অর্থাৎ 81 সালে আপনি নরওয়েতে চলে গেলেন, তখন একটা স্পন্দনের সাথে আপনার কি একটা বিচ্ছিন্নতা তৈরি হলো?
না, আমাদের বিচ্ছিন্ন হয়নি, স্পন্দন কখনোই হারিয়ে যায়নি, আমিও কখনো ভুলতে পারিনি। আমি লাস্ট প্রোগ্রাম যেটা আমি করেছিলাম টেলিভিশনে 81 সনে সৈয়দ কবি শামসুল হকের অনুষ্ঠান ছিল 21 ফেব্রুয়ারি পরে, উনি বলেছিলেন আসুন দেখি নতুন গা কি কি বলে, তখন সেখানে গান লিখেছিলাম কিন্তু মানে স্পন্দন থাকা অবস্থাতেই, কালিতেও নয় কলমেও নয়, বুকে রক্তে লেখা 21 ফেব্রুয়ারি, ওটা ছিল আমার লাস্ট আমার প্রোগ্রাম ছিল টেলিভিশনে। তারপর বিদেশে নরওয়েতে এখানে ইন্টারন্যাশনাল সামার স্কুলে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে স্পন্দনের গান আমার লিখে গানগুলো, আমি স্পন্দনের একমাত্র গীতিকা শুরু করছিলাম, তো আমার সব গানগুলি স্পন্দনে আর কি, আমি বলে আমি জানাই মানুষকে, সেখানে বলেছি গিয়েছি। তারপরে আমেরিকাতে নিউ ইয়র্ক লস এঞ্জেলস এসে ব্যান্ডটা ধরে রেখেছি মাঝে মাঝে, ঠিক স্পন্দন নামে না কিন্তু আমার পরিচিতিটাই স্পন্দনের উপরে, বেশ কিছু গান ইউটিউবে কয়েকটা গান আপলোড করেছি, ইন্টারভিউ দিয়েছি, এরকম এখনো চলছে।
আপনি একজন সঙ্গীত অন্তপ্রাণ মানুষ, আপনার একটি সাম্প্রতিক কালের একটি গান, গান আমার এত ভালো লাগে, এই গানটিও কিন্তু একটা অসম্ভব একটা আবেগ অনুভব করি আমরা।
আমার ছোটবেলায় অমাবস্যা বা একেবারে অন্ধকারের মধ্যে গ্রামের রাস্তাতে হেঁটে যাওয়ার সময় জোনাকিরা যেভাবে আমাদের পথ দেখাতো রাস্তাটা, কারণ আলো একেবারেই নেই, জোনাকি আলো দেখে দেখে ধার ঘেঁষে ঘেঁষে বাড়িতে ফিরে যেতাম, যেমন 71-এর কথা বলছি। তো তো সেই মেমোরিগুলো, স্মরণ শক্তিগুলো এই এই বয়সে হঠাৎ করে আসলো যে গান গান আমার এত ভালো লাগে। বছরের পর বছর কেটে গেছে, গান আমি ভুলিনি। যে তারপর পরবর্তী আহ্বে যে বললাম, জোনাকির পথ ধরে কত না হেঁটেছি, গান আমি গিয়েছি, তখনও গিয়েছি তারার দিকে। ওটা বাংলাদেশে আমাদের চাইল্ডহুডের সময় কিনে যে শোনা, আমাদের যে অভিজ্ঞতাটা আমাদের পারিপার্শ্বিক যে উপরে আকাশ তারা এরকম ঝিলমিল আকাশ তো পৃথিবীতে কোথাও থেকে নিয়ে আসতে যেত। তো সেই সাপেক্ষেই সেই সুবাদে এই গানটা হঠাৎ করে এইভাবে এইভাবে তৈরি হয় এখানে লস এঞ্জেলসে।
দেশ নিয়ে কি ভাবেন?
অত্যন্ত ভালো। কিছুদিন আগে হ্যাপি নিউ ইয়ার্স এ নববর্ষে, ইংরেজি নববর্ষতে নতুন একটি গান আমার ফেসবুকে ওয়ালে আমি রাত 11টার দিকে আমি গিয়েছি এবং মানুষের বেশ কম ই পেয়েছি, সাড়া পেয়েছি। দেশকে নিয়ে লিখেছি যে যতদিন পৃথিবী থাকবে তার বুকে সোনার বাংলাদেশ, ভালোবাসি তোমার বঙ্গবন্ধু, ভালোবাসি সোনার বাংলাদেশ, তোমার নামে আমি ধন্য, তোমার নামে আমি গণ্য, তোমাকে কোনোদিন ভুলবো না, ভুলে যেতে কোনোদিন পারবো না। লিখেছি আর কি, তোমার আঁচলে, তোমার আঁচলে আমি তোমার রূপে আমি মুগ্ধ, তোমার আঁচল ধরে থাকবো, তোমাকে কোনোদিন ছাড়বো না।
নাসির আহমেদ অপু, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন অনুষ্ঠানের প্রান্তিক পর্বে রয়েছে সংক্ষিপ্ত সংস্করণে শিরোনাম সংবাদ।
মেক্সিকোর মধ্যাঞ্চলে শুক্রবার জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণে 66 জনের প্রাণহানি ঘটেছে। দেশটির হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফাইয়াদ এই তথ্য জানিয়েছেন। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে আজ ফাইয়াদ আরও বলেন যে ওই ঘটনায় আরও অন্তত 76 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ গোড়াতে বলেছিল 20 জন নিহত এবং অন্তত আরও 60 জন এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন। কর্মকর্তারা বলছেন হিদালগো রাজ্যের তেল চোররা অবৈধভাবে ওই পাইপলাইন থেকে তেল নেওয়ার চেষ্টার সময় সেখানে ছিদ্রের কারণে এই বিস্ফোরণটি ঘটে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের একদিন পর যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাম বলেছেন যে তিনি আশা করেন যে ইসলামিক স্টেটকে সম্পূর্ণভাবে পর্যদস্ত না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবেন না। আজ আঙ্কারায় গ্রাম বলেন আইসিসকে ধ্বংস করার লক্ষ্য এখনও অর্জিত হয়নি। যুক্তরাষ্ট্রের এই বিধায়ক বলেন কোনো পরিকল্পনা ছাড়াই সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। গতকাল আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রেজিপ তাইয়েব এরদোয়ান এবং মিস্টার গ্রাহামের মধ্যকার এই বৈঠকটি ছিল সিরিয়াকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আজ শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর আংশিক বন্ধ থাকা এবং সীমান্তে সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেবেন। ট্রাম্প বলেন যে হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দেওয়া হবে এবং তাতে আমাদের দক্ষিণাঞ্চলের সীমান্তে মানবিক সংকটের উপরও আলোকপাত করা হবে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বরাবর একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যকার অচলাবস্থার কারণে গত 29 দিন ধরে এখানকার ফেডারেল সরকারের কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে। সোমালিয়ার সামরিক কর্মকর্তারা আজ বলেছেন যে আল কায়দার সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা যখন সেখানকার একটি সরকারি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় তারপর সরকারি বাহিনী সোমালিয়ার দক্ষিণের বন্দরনগরী কিসমাওতে বিমান অভিযান চালিয়ে 70 জন আল কায়দা সম্পৃক্ত সদস্যকে হত্যা করেছে। ওদিকে বগোটার কাছে একটি পুলিশ একাডেমিতে মারাত্মক এক আত্মঘাতী ট্রাক বোমা আক্রমণের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হাভানায় পলাতক সেখানকার ELN বিদ্রোহী গোষ্ঠীর 10 জন কমান্ডারকে গ্রেপ্তার করার জন্য কিউবার প্রতি আহ্বান জানিয়েছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, ফেসবুক সম্প্রচারে সফিউল আলম মাসুদ, আর প্রকৌশলীর দায়িত্বে ছিলেন জন ড্রাইডন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.